জয়েন চাই। গতদিনের পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। শুকমণি পরীক্ষিত মহারাজকে বলছেন যে হে পরীক্ষিত, এখন যে সমস্ত কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে বা যে সমস্ত তত্ত্ব কথা বলা হচ্ছে, এই কথাগুলো মানে তীর্থ ভ্রমণরত বিদুরজির সঙ্গে দেখা হয়েছিল উদ্ধব মহোদয়। তা উদ্ধব মহোদয় তিনি বলছেন বিদুরজিকে, কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কি করেছিলেন যে সেই তিনি যখন এই ভাগবত এই বৈষ্ণবীয় জ্ঞান সকলকে প্রদান করছিলেন, সকলে বলতে সেখানে বিশিষ্ট কেবলমাত্র দুজন ছিলেন, এক হচ্ছে পরম ভক্ত উদ্ধব মহোদয়, দ্বিতীয় মৈত্রেয় ঋষি। তা এনাদের দুজনকে যখন এই তত্ত্বমূলক কথা সকল বলছিলেন, তখন ভগবান কৃষ্ণচন্দ্র তাদেরকে বলছিলেন যে হে উদ্ধব, বিশেষত হে মৈত্রেয় ঋষি, আমি তোমাদের দুজনকে এই ভাগবত প্রদান করলাম, এই তত্ত্ব কথা সমূহ আমি নিজ মুখে ব্যক্ত করলাম, কিন্তু আমার পরম ভক্ত বিদুরকে এই সমস্ত তত্ত্ব কথাগুলি জানিও। এবারে উদ্ধবজি মহোদয় প্রশ্ন করলেন যে হে ভগবান, হে পরমেশ্বর, আপনার তো এই দুনিয়ায় এই পৃথিবীর বুকে অনেক ভক্তগণ আছেন, তার মধ্যে আপনি ওই দাসীপুত্র বিদুরের কথা বললেন, তিনি আপনার অতি প্রিয় ভক্ত, এর কারণটা কি জানতে পারি? তখন ভগবান কৃষ্ণচন্দ্র সম্মুখে এই কথাই বললেন, হে উদ্ধব, হে ঋষি মৈত্রেয়, তোমরা হয়তো মনে করছো সে দাসীপুত্র বিদু, তা নয়, সে তো শাপাগ্রস্ত হয়ে এই লোকে বিচরণ করছে, সে সাক্ষাৎ ধর্মরাজ, সাক্ষাৎ যমরাজ্য। উদ্ধবজি মহোদয় বললেন, প্রভু, আমি সেই বিস্তারিত অভিসম্পাদের কারণটা জানতে চাই, তার কিছু আমি সেই বিষয়টা জানতে চাই, সেই ধর্মরাজ তিনি কি করে এই পৃথিবীতে দাসীপুত্র রূপে বিচরণ করে বেড়াচ্ছে। বলছেন সে এক ঘটনা। বলছেন এই পৃথিবীতে ঋষি মাণ্ডব্য তিনি একবার এক বনপ্রদেশে ভজন করতেন, তা কিছু কি করবেন আপনি, অর্থাৎ দিয়ে দিন, দেরি করছি। এবারে সেই মাণ্ডব্য ঋষি নিজের ভজন সাধন নিয়ে সেখানে থাকতেন, একবার কিছু ডাকাত তারা রাজার সমস্ত ধন সম্পত্তি স্বর্ণালঙ্কার নিয়ে তারা চুরি করে মানে লুণ্ঠন করে নিয়ে পালিয়ে যাচ্ছে, অকস্মাৎ রাজার সৈনিকগণ তাদের পেছনে তাড়া করল। এবারে সেই সমস্ত দস্যু মানে তস্করগণ তারা ওই ঋষি মাণ্ডবের কাছে এসে ছুটতে ছুটতে বলছেন যে হে ঋষে, আমরা পথিক, আমরা তীর্থযাত্রী, আমাদের কাছে কিছু স্বর্ণলঙ্কার আদি আছে, তা সেগুলো নেওয়ার জন্য মানে কিছু দস্যুরা তারা সৈনিকদের বেশভূষা ধারণ করে আমাদের তারা করেছে। ঋষি মাণ্ডব্য চিন্তা করলেন যে হয়তো তীর্থযাত্রী, তারা দস্যুদের কবলে পড়বে। বলছেন ঠিক আছে। তিনি বললেন আমার কুটিরের মধ্যে এই সমস্ত স্বর্ণাদি তোমরা অলঙ্কারাদি রেখে যাও, পরে নিয়ে যেও। এবারে ওই রাজার লোকজনেরা মানে সৈনিকেরা এসে কি করলো, ঋষিকে বলছেন ওহো তাহলে ওই ডাকাতদের সর্দার তুমি। বলছেন কারা ডাকাত? বলছেন সেসব বিচার রাজা করবে, চলো। এবারে ঋষি মাণ্ডব্যের গৃহ মধ্যে মানে ভজন কুটিরের মধ্যে সেই যে ডাকাতি করা যে ধন সম্পত্তি সেটাও পেল, এবারে ধরে নিয়ে গেল। যথাসময়ে রাজসভায় তাকে পেশ করা হল। রাজা বললেন যে হে ঋষে, তুমি এক ভণ্ড সাধু, তুমি সাধুর বেশ ধারণ করে তুমি ডাকাতি কাজ করো, এ তো তোমার লজ্জা হওয়া উচিত। এর থেকে তুমি যদি ডাকাতি হতে তাহলে আমি তোমার জন্য একটা বিচার করতাম, কিছুটা মানে কিছুদিনের জন্য কারাদণ্ড প্রদান করতাম, কিন্তু তুমি সাধু হয়ে এমন গরিত কর্ম করেছ তাই আমি তোমাকে শুলে চড়ানোর জন্য মানে অনুমোদন করলাম। আমি এটাই নির্দেশ দিলাম যে তোমাকে শুলে চড়ানো হোক। ঋষি মাণ্ডব্য কিছু বলতে চাইলেন। রাজা বললেন যে হে ঋষে, এতে আপনার ছাপাই দেওয়ার কি আছে? আপনার ঘরের থেকে সেই লুণ্ঠন করা সম্পত্তি পাওয়া গেছে, আর সেই সমস্ত তস্কর মানে দস্যুরা আপনার কানে কানে কি বলেছে তা আমার সৈনিকগণ দূরের থেকে দেখেছে। তাহলে এতে তো পরিষ্কার প্রমাণিত হয় যে তুমি সেই সমস্ত দস্যুদের সর্দার, এতে আর তুমি কিছু বলতে চেও না। সৈনিকদের আদেশ দিলেন নিয়ে যাও, চৌরাস্তার মোড়ে গিয়ে সেখানে শুলে চড়াও, লোকে দেখুক যে সাধু এমন দুষ্কর্ম করে বেড়ায় তার শাস্তিটা পাওয়া উচিত, যাতে এমন গরিত নিন্দনীয় কর্ম আর কেউ কখনো না করে। ঋষি মাণ্ডব্যকে শুলে চড়ানো হল, কিন্তু কি আশ্চর্য, সেই শুল তাকে বিশেষ কোনো ক্ষতি করতে পারল না। কয়েকদিন হয়ে গেল, অনেক সাধুরা সেখান থেকে যাচ্ছেন, যে চিন্তা করছে ঋষি মাণ্ডব্য তিনি মহামুনি, তার দ্বারা তো এমন কার্য কদাপি হতে পারে না। সকলে দণ্ডবাদ প্রণাম করে চলে যাচ্ছে আর বলছেন হে মহামুনি, আপনার এই দুর্দশার কি কারণ? বলছেন এসব প্রারব্ধ, কারো দোষ নয় এগুলি। একে অপরে জানতে জানতে রাজার কানে গিয়ে পৌঁছালো যে ঋষিকে শুলে চড়ানো হয়েছেন তিনি মহামুনি মাণ্ডব্য। রাজা যখন এই কথা শ্রবণ করলেন, তার নাম জানতে পারলেন, তখন তিনি নগ্ন পদে ছুটতে ছুটতে সেই যে চৌরাস্তার মোড়ে সেখানে ছুটে ছুটে এলেন। এসে হাত জোড় করে বলছেন হে মহামুনি, হে মাণ্ডব্য ঋষি, আমার বড়ই অন্যায় হয়েছে, বড়ই অপরাধ হয়েছে। সৈনিকদের বললেন হে সৈনিকগণ, তোমরা ঋষি মাণ্ডব্যকে মুক্ত করে দাও, তাকে নাবিয়ে নিচে নিয়ে এসো। রাজা ঋষি মাণ্ডব্যের চরণতলে পতিত হলেন, সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন হে ঋষে, আমি আপনার অপরাধী। আপনি ঋষি মাণ্ডব্য তো আমি জানতে পারিনি, আপনার কেবল নামই শুনেছি, আপনার দ্বারা এই সমস্ত কার্য কখনোই হতে পারে না, আপনি আমার শাস্তি বিধান করুন, আপনি যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে মেনে নেব। ঋষি মাণ্ডব্য বললেন হে রাজন, এতে তোমার কোনো দোষ নেই গো, আমিও যদি তোমার স্থানে মানে আমিও যদি রাজা হতাম তাহলে আমিও এই শাস্তি বিধান করতাম, অতএব এতে তোমার কোনো দোষ নেই, তুমি যাও, তুমি নিরপরাধী, তুমি যে শাস্তি শুনিয়েছো এটা যথাযথ, আমি বরঞ্চ তোমার প্রতি খুশি হয়েছি। এবারে তার তপপ্রভাবে তিনি যমালয়ে গেলেন, ধর্মরাজের সঙ্গে সাক্ষাৎ করলেন। ধর্মরাজকে বলছেন, হে ধর্মরাজ, আপনি সকলের প্রারব্ধ কর্ম নিরূপণ করে থাকেন, প্রভু আপনাকে এই সেবাতেই নিযুক্ত করেছেন, আমি আমার জ্ঞান দ্বারা এই জন্মে বা এর পরের জন্মে কোনো প্রকার অপরাধ আদি করিনি, কোনো পাপ করিনি, তা আমাকে এইভাবে প্রতারিত হতে হলো, অসম্মানিত হতে হলো, এর কারণ কি? ধর্মরাজ চিত্রগুপ্তকে বললেন, ঠিক আছে, মহামুনি মণ্ডপের ফাইলটা নিয়ে এসো, সেখানে সকলের পৃথক পৃথক খাতা আছে, সব লেখা আছে। এবারে খাতা দেখে তিনি বলছেন, হে ঋষি মাণ্ডব্য, আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনি যখন আপনার বয়সটা 4-5 বছর বয়স এর মানে এই জন্মেই, তখন আপনি খেজুরের কাঁটা দিয়ে এক ফড়িংয়ের গুর্জ দেশে ঢুকিয়েছিলেন, তা আপনার সেজন্যই এই শুলে চড়ানোর যে প্রারব্ধ সেটা আমি প্রদান করেছি। বলছেন, আপনি হচ্ছেন ধর্মরাজ, যে কোনো বালক যতক্ষণ পর্যন্ত সে সাবালকে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার অপরাধ লিপিবদ্ধ করা, শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে। আমি ছোটবেলায় হয়তো অজ্ঞানতার কারণে এমন কর্ম করেছি, কিন্তু সেটা তো ওই প্রারব্ধ কর্মের মধ্যে যাবে না, তাই আমি তোমাকে অভিসম্পদ প্রদান করছি, তুমি শাস্ত্র বিরুদ্ধ আচরণ করেছ, অতএব তুমি মরতে গিয়ে দাসীর পুত্র রূপে জন্ম নিয়ে 100 বছর পর্যন্ত তুমি ওই মর্তে বিভিন্ন জ্বালা, বিভিন্ন যাতনা, বিভিন্ন দুঃখ তুমি নিজ চক্ষে দেখবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে উদ্ধব, হে মৈত্রেয়, সেই ধর্মরাজই তিনি অভিসম্পদের কারণে, ঋষি মাণ্ডব্যের অভিশাপের কারণে তিনি মর্তে ভ্রমণ করছেন, তিনি আমার প্রাণ, তিনি আমার অত্যাধিক প্রিয় ভক্ত গো, তাই এই সমস্ত তত্ত্বকথা তাদেরকেও বলো। এবারে উদ্ধবজি তিনি ভগবানকে, ভগবানের সমস্ত তত্ত্বকথা প্রাপ্ত হয়ে তিনি প্রভুর চরণ পাদুকা মস্তকে নিয়ে তার আদেশ অনুক্রমে তিনি বদ্রীনাথের দিকে যাচ্ছে। বদ্রীনাথ যেতে হলে এই হরিদ্বার বা ঋষিকেশের উপর দিয়েই রাস্তা, আর কোনো রাস্তা মানে সংক্ষেপে হয় না। এবারে সেখানে তীর্থ ভ্রমণরত বিদুরের সঙ্গে তার সাক্ষাৎ হল। বিদুরজিকে দেখে উদ্ধব একে অপরের প্রতি যে সামাজিক নিয়ম তৎসমুদায় প্রদর্শন করালেন, একে অপরের সঙ্গে পূর্বের থেকেই পরিচয় আছে, তারপরে প্রভুর অপ্রকট লীলার কথা বর্ণনা করলেন, তারপরে বললেন যে প্রভু কি বলেছেন আমাকে সেই সমস্ত কথা একটু শ্রবণ করাও। হে উদ্ধবজি মহোদয়, আপনি সেই সমস্ত কথা শুনিয়ে, সেই ভগবানের গুণগ্রাম তার তত্ত্বকথা শুনিয়ে আমাকে আপনি দণ্ড করুন। বলছেন যে আমি তো যৎকিঞ্চিত আপনাকে শ্রবণ করাচ্ছি, কিন্তু হে মহামতি বিদুর, এই কথা আমার সঙ্গে প্রভুর যে সমস্ত তত্ত্বকথা আলোচনা হয়েছে তৎসমুদায় মৈত্রেয় ঋষি আপনাকে পূর্ণরূপে শ্রবণ করাবেন, প্রভুর আদেশ আছে তার উপরে, তা আমি যৎকিঞ্চিত প্রভুর গুণগ্রাম, প্রভুর লীলার কথা বর্ণনা করছি। তা তিনি প্রভুর লীলা মানে দশম স্কন্ধের যে বাল্য জন্ম থেকে নিয়ে বাল্য লীলাদি তিনি সংক্ষেপে বর্ণন করলেন, তা আমরা এখানে আর সংক্ষেপে কেন শ্রবণ করব, আমরা দশম স্কন্ধ গেলে বিস্তারিত শ্রবণ করেই আনন্দ পাব, অতএব আমরা সেখানে এই এখানে এই বিষয়ে আর আলোচনা করব না। খুব সংক্ষেপে কৃষ্ণলীলা বর্ণনা করেছেন, যেটা দশমে গিয়ে বিস্তার হয়েছে। এবারে তিনি বললেন যে হে মহামতি বিদুর, আপনি এখানে অপেক্ষা করুন, যথাসময়ে ঋষি মৈত্রের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। আর তিনি মানে উদ্ধবজি মহোদয় তিনি চললেন বদ্রীনাথের পথে। বল বদ্রী বিশাল ভগবান কি জয়। যথাসময়ে ঋষি মৈত্রের সঙ্গে তার সাক্ষাৎ হল। বিদুরজি মহোদয় তাকে দণ্ডবাদ প্রণাম করে তারা ওই হরিদ্বার ক্ষেত্রে সুন্দর একটি স্থান নিরূপণ করে সেখানে ভগবান যে সমস্ত অতি গোপন তত্ত্বকথা বলেছিলেন তৎসমুদায় তাদের মধ্যে বিস্তারিত আলোচনা আরম্ভ হল। হে পরীক্ষিত, সেই সমস্ত কথাই আমি তোমাকে ক্রমান্বয়ে শ্রবণ করাতে চলেছি। তা গতদিন পর্যন্ত আমরা প্রভু কিভাবে নিজের অবয়ব প্রকাশ করেন তা আমরা শ্রবণ করেছি, এবং ব্রহ্মাজি যে সেই শ্রী নারায়ণের নাভি কমল থেকে উৎপন্ন হয়েছিলেন, বিশাল পদ্ম উৎপন্ন হয়েছিল, তার উপরে ব্রহ্মাজি উৎপন্ন হয়েছিলেন আমরা শ্রবণ করেছিলাম, ঠিক তার পরবর্তী অংশ। এবারে ব্রহ্মাজি কি করছেন, ব্রহ্মাজি চিন্তা করছেন কে আমি, কোথার থেকে এসেছি, চতুর্দিকে ঝঞ্ঝা মানে প্রচণ্ড বায়ু বইছে আর চতুর্দিকে একেবারে জলে পরিপূর্ণ, কোথাও কিছু নেই, এই মহাপদ্মের মধ্যে আমি কোথার থেকে আসলাম, আমি নিজেকেই তো চিনতে পারছি না। তাই ব্রহ্মাজি নিজের গলদেশ ঘোরালেন, একটা মুখ ছিল ব্রহ্মাজির। এবারে তিনি যখন আবার চতুর্দিকে দেখলেন, একটা মুখ তো পূর্বে থেকেই ছিল, আর তিনটি দিকে যখন নিজের গলদেশ সঞ্চালন করলেন, এই চারটি মস্তক তার হয়ে গেল, চতুর্দিকে দেখার জন্য এই চারটি মুখ ব্রহ্মাজির হল। তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি চিন্তা করছেন কে আমি, কোথার থেকে আসলাম, কি করব, আমার কি করণীয়, এই সমস্ত ভাবতে ভাবতে অনেক বছর চলে গেল, দিব্য পরিমাণে প্রায় 1000 বছর এইভাবেই চলে গেল। তিনি কি করলেন, সেই যে মহাপদ্ম ভগবানের নাভি কমল থেকে উৎপন্ন হয়েছিল, সেই পদ্ম নালের মধ্যে প্রবিষ্ট হয়ে 100 বছর পর্যন্ত দিব্য যুগের সেই নালের ভিতরে প্রবেশ করলেন, যে আমি কোথার থেকে এসেছি দেখি না। কিন্তু ব্রহ্মাজি তাও কিছু বুঝতে পারলেন না, প্রভুর মায়া এমনই যে ব্রহ্মা পর্যন্ত তার কিঞ্চিত মাত্র অনুধাবন বা জ্ঞান প্রাপ্ত হতে পারলেন না। তিনি আবার উপরে এসে তিনি আবার সেই পদ্মের উপরে উপবিষ্ট হয়ে ভাবছেন যে আমার কি করণীয়, এখন আমি কি করব, এখন আমার কোথার থেকে কিভাবে আমি কি করি, এই সমস্ত ভাবছেন। এবারে তিনি যখন ভাবতে ভাবতে দিব্য যুগের পরিমাণে 1000 বছর অতিবাহিত হল, অকস্মাৎ সেই অগাধ পয়োধি নীর থেকে মানে জলের মধ্যে থেকে প্রথমে ভেসে আসছে কি ত ভেসে আসলো, একটু পরে আবার প ভেসে আসলো, তাহলে দুটো মিলে হচ্ছে তপ, মানে তপস্যা করো, ভজন করো। ব্রহ্মাজি চিন্তা করলেন তাই তো, আমাকে তাহলে কেউ প্রেরণা দিচ্ছেন যে আমাকে তপস্যা করতে হবে। আবার তিনি দিব্য যুগের পরিমাণে 100 বছর তপস্যা করলেন। তপস্যা করার পরে প্রভু কৃপা করে কি করলেন, তার বৈকুণ্ঠ ধাম দর্শন করালেন। সেই বৈকুণ্ঠের কি মহিমা, কি প্রভাব, কি প্রতাপ, কত সুন্দর সেখানকার বাতাবরণ, সেখানকার সমস্ত ভক্তদের কেমন ব্যবহার, এবং প্রভু এমনই কৃপালু যে তার সমস্ত বৈকুণ্ঠবাসী ভক্তদের নিজের স্বরূপটাই তাদের প্রদান করে দিয়েছেন, সারূপ্য গতি প্রদান করে রেখেছেন। সেই সমস্ত দর্শন করলেন, আর ব্রহ্মাজিকে সেই বৈকুণ্ঠাদিশ ভগবান তার কর স্পর্শ করে বলছেন যে মানে যেমন মিত্র মিত্রের সঙ্গে যে প্রকার ব্যবহার করে সেই প্রকার প্রভু ব্যবহার করে বলছেন যে হে ব্রহ্মা, আমি সব কিছুই তোমাকে দিয়ে দিয়েছি, তুমি এই এক জন্মেই যে ব্রহ্মা হয়েছ তা নও, কতবার তুমি ব্রহ্মা হয়েছ, তা আমি ক্ষিতি অপ তেজ মরুত বম এই পঞ্চভৌতিক সমস্ত কিছু প্রদান করে দেখছি, তা তুমি সেগুলিকে দিয়ে সৃষ্টি কার্য করো। বলছেন, প্রভু আমি পারবো না তো, কি করে পারবো আমি? বলছেন, তুমি আমার প্রভাবে আমার তপস্যার দ্বারাই প্রাপ্ত হবে, তোমার কোনো চিন্তা নেই, তুমি সৃষ্টি সংরচনা করো। বলছেন, ঠিক আছে প্রভু, আপনি কিন্তু কৃপা রাখবেন। বলছেন, আমার কৃপা তো আছেই, যাও আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি এবং তুমি সেই সৃষ্টি রচনা করো। এবং প্রভু কি করলেন, যে তাকে এই চতুশ্লোকী যে ভাগবত তা প্রদান করলেন, চারটে শ্লোকে এই শ্রীমৎ ভাগবত শাস্ত্র, যা ব্যাখ্যা করতে করতে বেদব্যাস 18,000 শ্লোকে পরিপূর্ণ করেছেন, যা সর্বপ্রথম তিনি যে ব্রহ্মাকে দেন তার চারটি শ্লোক ছিল মাত্র। এই ভাগবতের দুটি পরম্পরা খুব মানে বিশেষ প্রসঙ্গ এটা, ভাগবতের দুটি পরম্পরা এই ধরাতল পর্যন্ত এসেছে। কেমন দুটি পরম্পরা? কেমন তা বলছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ব্রহ্মাকে দিলেন, শ্রীকৃষ্ণ ব্রহ্মা দেবর্ষি দেবর্ষি নারদ, তারপরে বেদব্যাস, তারপরে ক্রমান্বয়ে এই লোক পর্যন্ত এই ভাগবতের ধারা চলে এসেছে। এবারে আরেকটি ধারা কোথার থেকে আসছে? আরেকটি ধারা হচ্ছে যে ধৃতব্রত সাংখ্যায়ন মুনি দ্বারা কথিত এই শ্রীমৎ ভাগবত শাস্ত্র, যা শ্রবণ করেছিলেন এই সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার, ব্রহ্মার চার পুত্র আর ঋষি মৈত্রেয়, এনাদের একটি পরম্পরা এই পৃথিবীতে চলে আসে। এই দুটি হচ্ছে ভাগবতের পরম্পরা, এই দুটি ধারা এই পৃথিবীতে মানে ঋষি পরম্পরায় এসে এই লোকে আমরা সেই পরম্পরাক্রমে ভাগবত প্রাপ্ত হয়েছে। এবারে ব্রহ্মাজি কি করলেন, সেই চতুশ্লোকী ভাগবত আদি প্রাপ্ত হয়ে, প্রভুর কৃপা প্রাপ্ত হয়ে, প্রভুর বৈকুণ্ঠ ধাম দর্শন করে তিনি প্রভুর আদেশ অনুযায়ী আবার শত বছর তপস্যা করলেন সেই পদ্মের উপরে, মহাপদ্মের উপরে তপস্যা করে এবারে তিনি সৃষ্টি করতে আরম্ভ করলেন। তা ব্রহ্মা দশবিধি সৃষ্টির কথা বর্ণনা করা হয়েছে, পূর্তেন তপসা যজ্ঞৈর দানৈর যোগৈর সমাধিনা, তিনি সমাধি যোগ যারা ভজন প্রভাবে মানে তপ প্রভাবে তিনি এবার সৃষ্টি করা আরম্ভ করলেন প্রভুর কৃপায়। তা প্রাকৃত আদি ভেদে দশবিধ সৃষ্টির বর্ণনা করলেন। তা ব্রহ্মা প্রথমে যখন সৃষ্টি করা আরম্ভ করলেন, তিনি কিন্তু একবারেই যে সুন্দর সংস্কার করেছিলেন তা নয়, তিনি প্রথমে কি করলেন, অজ্ঞানের পাঁচটি বৃত্তিকে সৃষ্টি করে ফেললেন। ইচ্ছা ছিল না, কিন্তু সেটা প্রভুর ইচ্ছাতেই, বা নিজের সৃষ্টি প্রথম প্রথম করতে গেলে যে সুন্দর হবে তার তো কোনো মানে নেই। তা তিনি প্রথমে অজ্ঞানের পাঁচটি বৃত্তি যেমন তম মানে অবিদ্যাকে সৃষ্টি করলেন, তারপরে মোহ মানে অস্মিতাকে জন্ম দিলেন, তারপরে মহামোহ মানে রাগ দেশাদি উৎপন্ন করলেন, তামিশ্র মানে দেশাদি, আর অন্ধতামিশ্র মানে অভিনিবেশের সৃষ্টি করলেন। এই পঞ্চবিধ মানে একেবারে দুর্গুণ সেগুলো ব্রহ্মাজি প্রথমে তৈরি করলেন। এবার ব্রহ্মাজির দ্বারা এই সমস্ত তৈরি হলে ব্রহ্মাজি চিন্তা করছেন, এগুলো তো সবই ক্ষতিকারক, কি হবে এখন? আবার তপস্যা করা আরম্ভ করল। তপস্যা করার পরে ব্রহ্মা যখন সৃষ্টি আদি করা আরম্ভ করলেন, তার থেকে এমন কিছু দানব না ভূত না প্রেত, মাঝখানের এক জাতীয় মানে আসুরিক প্রবৃত্তি বিশিষ্ট এক অনেক শত মানে লক্ষ লক্ষ সেই আসুরিক বৃত্তি সম্পন্ন ব্যক্তিদের জন্ম হল। এবারে তারা কামাসক্ত হয়ে কি করছে, নিজেদের সেই অঙ্গ প্রত্যঙ্গ ধারণ করে বলছেন, এই বেটাকেই আমরা সম্মোহন করব, ব্রহ্মাজি তো আর কি করবেন, সব ছেড়ে প্রভুর দিকে ছুটে গেলেন, বলছেন প্রভু রক্ষা করুন। এবারে প্রভু বলছেন যেহেতু ব্রহ্মা বিপদে পড়েছে, প্রভু মায়া রচনা করে তাদের সব আবার নিঃশেষ করে দিলেন। ব্রহ্মাজি বলছেন প্রভু প্রভু এ আমার দ্বারা এ সম্ভব না, আমি যাদের রচনা করেছি, আমি যাদের তৈরি করেছি, তারাই আমাকে ভোগ করার জন্য ছুটে আসছে, এ কেমন প্রভু আমার দ্বারা হবে না। বলছেন আবার তপস্যা করে, আবার শত বছর তপস্যা করলেন দেব পরিমিত। এবারে তপস্যা করার পরে এবার সুন্দর তিনি সর্বশ্রেষ্ঠ তপস্যার দ্বারা তিনি চতুষ্ণকে উৎপন্ন করলেন, সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার, তারা ভগবানেরই মানে সর্বপ্রথম অবতার বলা হয়েছে। তারা যখন অবতীর্ণ হলেন মানে জন্ম নিলেন, চতুষ্ণ হাত জোড় করে বলছেন হে পিত বলুন, আপনি আজ্ঞা করুন, আপনি আমাদের কাছে পূজনীয় এবং আমাদের পিতা আপনি, আপনি আমাদের আদেশ করুন, আমরা কি করব। বলছেন হে পুত্র চতুষ্টয়, তোমরা প্রজা সৃষ্টি করো। বলছেন না না প্রভু, হে পিত এ আমাদের দ্বারা সম্ভব নয়, আপনি আমাদের পিতা ঠিক আছেন, আপনাকে আমরা শ্রদ্ধা করি, দণ্ডবাদ প্রণাম করি, কিন্তু এই যে সংসারে মোহিত হওয়ার জন্য আমরা ওই সৃষ্টি কার্য করতে পারব না, আপনার এই আদেশ আমাদের পালন করা সম্ভব নয়। তারা ব্রহ্মাজিকে দণ্ডবাদ প্রণাম করে সংসারকে ভয়ভীত হয়ে তারা চলে গেলেন। তারা সেই ঋষিদের মার্গকে অবলম্বন করলেন। মুক্ত পুরুষগণ যে পথে গমন করে থাকেন সে পথেই তারা চারজন বেরিয়ে পড়লেন। ব্রহ্মাজি ক্রোধ হয়েছে, ব্রহ্মাজি তিনি চিন্তা করছেন দেখো আমার পুত্র আমার আজ্ঞা পালন না করে আমাকেই উল্টো আরো জ্ঞান দিয়ে চলে যাচ্ছে। যদিও ক্রোধকে সম্বরণ করলেন কিন্তু ক্রোধ হলে যেমন এই চোখের যে ভ্রু এগুলো কুঞ্চিত হয়ে যায়, তা যখন কুঞ্চিত হয়েছে তা দুই ভ্রুর মাঝখান থেকে এই যে স্থানটা এখান থেকে এক মানে দিব্য পুরুষের জন্ম হয়েছে, প্রকট হয়েছেন দুই ভ্রুর মাঝখান থেকে। সেই ব্যক্তি প্রকট হয়ে কি করছেন, তিনি রোদন করছেন আর বলছেন হে পিত আমার কি করণীয়, আমার বাসস্থান কোথায়, আমি কোথায় থাকব, আমার আমার কে আত্মীয় স্বজন, আমার স্ত্রী বা কে, ইত্যাদি রূপে সেই ব্যক্তি রোদন করছে আর বলছে নীল ও লোহিত বর্ণ বিশিষ্ট। ব্রহ্মাজি বলছেন যে তুমি হওয়ার সঙ্গে সঙ্গেই যখন রু রোদনে ধাতু, বলছেন তুমি যখন রোদন করছো তাহলে তোমার এক নাম রুদ্র, বল রুদ্র বলেই সকলে জানবে, ইনি হচ্ছেন মহাদেব ভগবান। বল রুদ্র ভগবান কি জয়। বলছেন ঠিক আছে, তার বাসস্থান তার স্ত্রীর নাম সব বলে দিলেন। বলছেন প্রভু এখন আমি কি করব। বলছেন কেন, তুমি সৃষ্টি সংরচনা করো, বংশ বিস্তার করো। ভোলেনাথ বললেন ঠিক আছে আমি তাহলে বংশ বিস্তার করতে চললাম। এবারে ভোলেনাথ কি করেছেন, বংশ বাড়ানো আরম্ভ করলেন, সেখান থেকে ভূত প্রেত পিচাস যক্ষ রক্ষ ইত্যাদি উৎপন্ন হয়েছে। তারা দেখছে এই পৃথিবীতে খাবে কি, খাওয়ার তো কিছু নেই। তখন চতুর্দিকে গিয়ে ঘুরে ঘুরে সেই সমস্ত যে সমস্ত ভূত প্রেতাদি উৎপন্ন হয়েছিল তারা গিয়ে দেখছে কি চার মস্তক বিশিষ্ট এক বৃদ্ধ বসে আছে। তা সেই চার মস্তক বিশিষ্ট বৃদ্ধ বসে আছে ব্রহ্মাজি, তাকে তারা বলছে কি যে এনাকেই খেয়ে ফেলি আমরা, অন্তত খানিকক্ষণের জন্য পেটটা তো ভরবে। এবারে ব্রহ্মাজি তখন বলছেন এ তো ভারী বিপদ, আমার পুত্র রুদ্রের দ্বারা উৎপন্ন যারা হয়েছে তারা বলছে আমাকে খাবে। তার মধ্যে কেউ কেউ মানে হা করে ব্রহ্মাকে খেতে গেলে আর কেউ কেউ বলছে আরে না রক্ষ রক্ষ রক্ষা করো। তা যারা রক্ষা করার জন্য বলল তারা হচ্ছে রক্ষ, আর যারা মানে ভক্ষণ করতে গেল তারা হলো সব যক্ষ। এই যক্ষ আর রক্ষের উৎপত্তির কারণ বললেন এবং কারা যক্ষ কারা রক্ষ তাও বর্ণনা করলেন। এবারে ব্রহ্মাজি বলছেন, হে পুত্র রুদ্র, তোমার আর ওই সৃষ্টি সংরচনা করার দরকার নেই, সৃষ্টি করার আগেই তারা তো সব ধ্বংস করে ফেলবে, অতএব তুমি এই সমস্ত সৃষ্টি রচনা এখন বাদ দিয়ে ভজন সাধন করো। রুদ্র ভগবান বললেন, যাক বাঁচলাম, ভজন করার অবসর তো পাওয়া গেল। তিনি ভজন করতে লেগে গেলেন। এবারে ব্রহ্মাজি চিন্তা করলেন সৃষ্টির দায়িত্ব আমার উপরে, তিনি আবার সৃষ্টি করা আরম্ভ করলেন। এবারে অনেক উন্নত সংস্কারের দশজন পুত্রকে জন্ম দিলেন। সেই যে দেবর্ষি নারদের প্রসঙ্গ আমরা শ্রবণ করেছিলাম, সেই দেবর্ষি নারদ মহাপ্রলয়ের সময় ভগবান শ্রী বিষ্ণুতে মিলে গিয়েছিল, সেই আদি নারায়ণে মিলে গিয়েছিল। এবারে তিনি কি করছেন, ব্রহ্মাজি উৎপন্ন হয়েছেন, এবার ব্রহ্মার থেকে এই দেবর্ষি নারদের জন্ম হচ্ছে। দশ পুত্রের মধ্যে দেবর্ষি নারদের নামকরণ সর্বাগ্রে। দেবর্ষি নারদ ব্রহ্মার ক্রোড় থেকে উৎপন্ন হলেন, মহারাজ দক্ষ ব্রহ্মাজির অঙ্গুষ্ঠ থেকে উৎপন্ন হলেন, ঋষি বশিষ্ঠ সেই ব্রহ্মার প্রাণ থেকে উৎপন্ন হলেন, ভৃগুমুনি তিনি ব্রহ্মাজির ত্বক মানে চামড়া থেকে উৎপন্ন হলেন, আর ঋতু ক্রতু, ক্রতু নামক যে ঋষি তিনি কর থেকে, আর পুলহ ব্রহ্মাজির নাভিদেশ থেকে, পুলস্থ ঋষি ভগবানের কর্ণোদ্বয় থেকে, সেই ব্রহ্মার কর্ণোদ্বয় থেকে, আর ঋষি অঙ্গিরা মুখ থেকে, অত্রি ঋষি চক্ষুদ্বয় থেকে, মরিচি মুখ থেকে, আর ধর্ম দক্ষিণ স্থান থেকে, আর অধর্ম ব্রহ্মাজির পৃষ্ঠ দেশ থেকে উৎপন্ন হলেন। ব্রহ্মাজি যখন এত সুন্দর সুন্দর সমস্ত মহর্ষিদের জন্ম দিলেন খুব আনন্দ হল। তারা ব্রহ্মাজির আনুগত্য স্বীকার করে ব্রহ্মাজির কাছেই থাকলেন, খুব খুশি হয়েছে। এবারে তিনি যখন আবার সংরচনা করা আরম্ভ করলেন, বাপ নামে মানে দেবী সরস্বতীর জন্ম হল। মা সরস্বতীর যখন জন্ম হল, তা মা সরস্বতী এত রূপবতী এত সুন্দরী যে তাকে দেখে ব্রহ্মাজির মোহ উৎপন্ন হল। তিনি সব মানে সেই নিজের থেকে উৎপন্না নিজের পুত্রী সমতুল্যা যে মা সরস্বতী উৎপন্না হলেন, তার প্রতি তিনি কামাসক্ত হয়ে ধাবিত হলেন। এবারে মা সরস্বতীর পেছনে যখন ব্রহ্মাজি গমন করছেন, তখন এই যে দশজন পুত্র তারা বলছেন, হে পিত, হে আদিদেব, এ আপনি কি করছেন? আপনি হচ্ছেন সমস্ত জগতের পিতা, আর আপনি যদি এমন গর্হিত এমন নিন্দনীয় কর্ম করেন, তাহলে লোকে আপনাকে মানে একেবারে তিরস্কার করবে, লোকে আপনাকে মানে কেউ শ্রদ্ধার চোখে দেখবে না, অতএব এ পিত আপনি এই গর্হিত কর্ম থেকে এখন মানে আপনি ঠিক নিজ স্থানে ফিরে আসুন, এমন করলে কেউ আপনাকে মানতে চাইবে না, এমন করলে কেউ আপনাকে সম্মান করবে না, আর আমরা আপনার পুত্র হয়ে আপনাকে অনুরোধ করছি। এবারে তিনি কি করলেন, লজ্জিত হয়ে ব্রহ্মাজি নিজের শরীরকে ত্যাগ করলেন। এখানে শরীর ত্যাগ শ্রীধর স্বামীপাদ এবং আমাদের দার্শনিক আচার্য শ্রীল জীব গোস্বামীপাদ বলছেন যে ব্রহ্মাজির শরীর ত্যাগটা কেমন, ব্রহ্মাজির শরীর ত্যাগটা হচ্ছে যে মনের গতিকে ত্যাগ করা মানেই শরীর ত্যাগ। তিনি কি করলেন, নিজের শরীরকে দুই ভাগে বিভক্ত করলেন। এবারে দুই ভাগে যখন বিভক্ত করলেন, সেখান থেকে এক পুরুষ আর এক মহিলা এক দেবী উৎপন্ন হলেন। তা যে পুরুষ উৎপন্ন হলেন তিনি হচ্ছেন স্বয়ম্ভুব মনু, আর যে দেবী উৎপন্ন হলেন তিনি হচ্ছেন দেবী শতরূপা। বল মনু এবং শতরূপা কি জয়। এবারে অতি সুন্দর সংস্কারে তাদের নম্র ব্যবহার এবং সুস্বভাব প্রদর্শন করালেন। তারা হাত জোর করে বলছেন যে হে পিত, আমরা আপনার থেকে উৎপন্ন, আপনাকে আমরা দুজনেই নমস্কার জানাই, আপনি আমাদের প্রতি আদেশ করুন, আমরা আপনার কি সেবা করতে পারি। সেই মনু এবং শতরূপার মধুমাখা অমৃতমাখা বাণী শ্রবণ করে ব্রহ্মাজি খুব খুশি হলেন। বলছেন যে হে মনু, হে শতরূপা, তোমরা এক কাজ করো, তোমরা সৃষ্টি সংরচনা করো, সন্তান সন্ততি বৃদ্ধি করো। শুকমুনি পরীক্ষিত মহারাজকে বলছেন, প্রিয়ব্রত উত্তানপাদ তিস্র কন্যাশ্চ ভারত আকুতির দেব হুতিশ্চ প্রসূতিরীতি সপ্তম। হে পরীক্ষিত, এই পৃথিবীতে যে সমস্ত মানব দেখা যাচ্ছে, এমনকি আমরা পর্যন্ত, সেই মানে মনুর পরম্পরা, সেই মনুর বংশের থেকেই কিন্তু আমাদের জন্ম হয়েছে, মনুর সন্তানদের মানব বলা হয়েছে। তাহলে যত মানব তার সমস্ত ওই মনু এবং শতরূপার থেকে উৎপন্ন। তাই হে রাজন, এই মনু এবং শতরূপার থেকে প্রিয়ব্রত আর উত্তানপাত নামক দুই পুত্রের জন্ম হয়, তিস্র কন্যাশ্চ ভারত তিনটি কন্যার জন্ম হয়, আকুতি দেবহূতি এবং প্রসূতি। এই পাঁচটি সন্তানের দ্বারা এই জগতে যত মানব দেখা যাচ্ছে তারা সকলে তাদের থেকেই উৎপত্তি হয়েছে এবং তাদের বংশ অতি চমৎকার, অতি আকর্ষণীয় এবং অতি সুন্দর। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে হে মহামুনি, হে গুরুদেব, সেই মনু এবং শতরূপা উৎপন্ন হয়ে কি করলেন আপনি, সেগুলো কৃপা করে যদি বলেন। বলছেন হ্যাঁ, তা তো বলবই, আমি বলতে বলতে ভাবের আবেগে চলে এসেছিলাম, তো তাই আমি তাদের কথাটা আগেই একটু ইঙ্গিত করে নিলাম। বলছেন সেই মনু এবং শতরূপার ব্যবহারে ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বলছেন, তোমরা সংসার মানে সন্তান সন্ততি বিস্তার করো। এবারে মনু এবং শতরূপা বলছেন, হে পিত, হে আদিদেব, আমরা তো দেখতে পাচ্ছি এই পৃথিবী একেবারে জলে পরিপূর্ণ, চতুর্দিকে জলে থই থই করছে, তা আমরা তো স্থলচর, সেই জলের মধ্যে কি করে সংসার বিস্তার করব। ব্রহ্মাজি তখন মানে গলদেশ ঘুরিয়ে দেখছেন যে চতুর্দিকে সত্য সত্যই তো সেই পৃথিবী নেই, কোথাও পৃথিবী নেই। এই পৃথিবীকে ব্রহ্মাজি কয়েকবার উপরে তুলে রেখেছিলেন, সমুদ্রের জল শুষ্ক করে তিনি আবার পৃথিবী দেবীকে উপরে তুলে রেখেছিলেন, কিন্তু সে সময় আদিদৈত্য হিরণ্যাক্ষ সে ওই পৃথিবী দেবীকে কি করেছে, পাতালে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে। মহাদৈত্য সকলেই ভয় পায় তদানীন্তন সময়। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে বসলেন যে সেই আদিদৈত্য হিরণ্যাক্ষ সে আবার কি, আবার কিন্তু মানে প্রসঙ্গ বিস্তার হয়ে যাচ্ছে, সেই আদিদৈত্য হিরণ্যাক্ষটাকে। শুকমুনি বললেন যে ঠিক আছে, তাহলে তুমি ধৈর্য অবলম্বন করে শোনো, খুব সুন্দর কথা, খুব ভালো কথা। কি ভালো কথা? বলছেন দেখো, এই ব্রহ্মাজির আদি সৃষ্ট যে সনক সনন্দন আদি যে চার পুত্র, তারা মানে নির্বিঘ্নে সমস্ত জায়গাতে ভ্রমণ করতে, একবার তারা বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠে গিয়ে তারা তো বিবস্ত্র, কোনো কিছুই পরিধান করেন না, এবং তারা সকলের পূর্বজ হয়ে দেখতে ওই পাঁচ বছর বালকের ন্যায়। হে পরীক্ষিত, তাদের উপরে কাল কখনো নিজেদের কালের প্রভাবটা তাদের উপরে পড়েনি, কাল তাদের উপরে নিজের প্রভাব বিস্তার করতে পারত না। তারা বৈকুণ্ঠে যখন গিয়েছেন, সেই বৈকুণ্ঠে যেতে যেতে অন্তিম দ্বারে দুই দ্বারই ছিল, যার নাম হচ্ছে জয় এবং বিজয়। তারা বক্রভাবে এই মুনি চতুষ্টয়কে দেখে তারা বক্রভাবে তাকিয়ে বলছেন, আগে যেতে পারবেন আর। বলছেন ওহো, ঋষি চতুষ্টয় বলছেন সনন্দনাদি, ওহো দেখছি যে তোমরা দুজন এই বৈকুণ্ঠে আছো, কিন্তু তোমাদের মধ্যে ভেদ ভাবনা তো এখনো যায়নি। আমাদের যে স্থগিত করে, আমাদের বাধা দেয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। আমরা স্বেচ্ছায় যথা ইচ্ছা তথায় গমন করে তোমরা আজ আমাদের বাধা প্রদান করলে, যাও আমরা তোমাদের দুজনকে অভিসম্পাদ প্রদান করলাম, তোমরা গিয়ে মানে অসুর হও, অসুর হয়ে মরতে যাও, মরতেই তোমাদের বাস হবে, এই বৈকুণ্ঠে নয়। এবারে প্রভু বৈকুণ্ঠাদিশ যখন শ্রবণ করলেন যে তার দ্বারে সেই মহামুনি চারজন ঋষি চতুষ্টয় এসেছেন, তিনি কি করলেন, দেবী লক্ষ্মী দেবীর সঙ্গে অতি দ্রুত গতিতে নগ্ন পদে তিনি তাদের সমীপে এলেন। এবারে এই চতুষ্ষণ স্তব স্তুতি আরম্ভ করলেন, স্তব স্তুতি অনেকক্ষণ যাবৎ স্তব স্তুতি আরম্ভ করলেন। এবারে ঋষি চতুষ্টয় প্রভুকে মানে প্রভু তো বিরাট বিশাল বপু, তাই তাদের দেখতে সক্ষম হচ্ছেন না, তাই কি করলেন, মাটিতে বসে পড়লেন, মানে নিচে বসলেন, বসে চক্ষু মুদ্রিত বন্ধ করে আছেন, চক্ষু মুদ্রিত করে আছেন। ভগবান বৈকুণ্ঠাধীশ জিজ্ঞাসা করছেন যে হে ঋষি কুমার চতুষ্টয়, আমি সাক্ষাতে আছি অথচ তোমরা চক্ষু বন্ধ করে কার ধ্যান করছো? বলছেন প্রভু আপনি এত বিরাট যে আপনাকে আমাদের চক্ষুতে ধরতে পারছে না, তাই আমরা চোখ বন্ধ করে হৃদয়ের মধ্যে আপনাকে চিন্তন করছি। তা দেখুন প্রভু এত বড় এত বিরাট যে সেই মহামুনি চতুষ্টয় আদি তারা পর্যন্ত দেখতে সক্ষম হচ্ছেন না। এই জন্য ভক্তগণ কি করেন, সেই বিরাট ভগবানের রূপটা হৃদয়ে চিন্তন করেন। মন দিয়ে তো অনেক কিছু দেখা যায়, তাই মনের মধ্যে সেই প্রভুকে চিন্তন করছে। তারপরে তারা আবার উঠে দাঁড়িয়ে প্রভুর স্তব স্তুতি দণ্ডবাদ প্রণাম বারংবার জানাচ্ছেন আর বলছেন যে প্রভু আমরা বাস্তবিকই আপনার কাছে অপরাধী। বলছেন কেন, কি জন্য অপরাধী? বলছেন প্রভু দেখুন আমরা আপনার এই দারিদ্রের দারিদ্রয়কে অভিসম্পাদ প্রদান করেছি, আমাদের কোনো অধিকার নেই, কিন্তু তথাপি আমরা অভিসম্পাদ প্রদান করেছি, প্রভু আপনি আমাদের অপরাধ ক্ষমা করুন। বলছেন সে কি, দেখুন প্রভু কেমন, তিনি সেই মহান ভক্তদের অপরাধ গ্রহণ করেন না। প্রভু সেই কথাটা ঘুরিয়ে বলছেন কি, হে চতুষ্ষণাদি, এই আসি এই যে অভিসম্পাদ, এই অভিসম্পাদ এ তোমাদের ইচ্ছায় হয়নি, এ তো আমার ইচ্ছাতেই তোমরা অভিসম্পাদ দিয়েছ, তোমরা অভিসম্পাদ তো দাওনি। এবারে সেখানে অনেক মানে চতুষ্ষণ প্রভুর কাছে আত্মনিবেদন আত্মসমর্পণ স্তব স্তুতি দণ্ডবাদ প্রণাম করে প্রভুর কাছে বিদায় নিয়ে তারা আবার যথাচ্ছা তথা গমন করলেন। তো এখানে শ্রীধর স্বামীপাদ টীকার মধ্যে বর্ণনা করছেন এই জয় বিজয় প্রভুর একেবারে অন্তরঙ্গ পার্শ্ব ছিলেন। তা প্রভু যখন অসুর মারণাদি লীলা করতেন তখন তারা চিন্তা করত, আহা আমরা যদি মানে এই প্রভুর সঙ্গে একটু পরাক্রম মানে যুদ্ধ আদি করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। তাই প্রভু কি করছেন, মানে নিজের ভক্তের দ্বারা তাদেরকে অভিসম্পাদিত করার আর কি করলেন, যে তাদের যুদ্ধ করার অবসরও দিচ্ছেন। আর অপরদিকে কি হচ্ছে, তারা যে এই পৃথিবীতে জন্ম নেবেন তা কেমনভাবে, একবার ঋষি কশ্যপ এবং দিতি, দিতি একবার ঋষি কশ্যপকে অসময়ে মানে সায়ংকালে একবার সঙ্গবিচ্ছা প্রকাশ করলেন, কিন্তু ঋষি কশ্যপ তাতে কোনো প্রকারেই রাজি হলেন না। বলছেন না না হে দেবী, এই অসব এই অসময়ে সম্ভোগ আদি করা মানে অপরাধী হওয়া। ভগবান ভোলেনাথের চরগণ তারা ভোলেনাথকে সঙ্গে করে নিয়ে এই সময় চতুর্দিকে ভ্রমণ করে থাকেন। এই সন্ধ্যাকালে কেউ যদি পুণ্য কর্মাদি করে, ভগবানের আরতি দর্শন করে, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ করে, তাতে যেমন তার মহিমা অনেক বেশি হয়, ঠিক তদনুরূপ সেই সময় কেউ যদি গরহিত কর্মাদি করে তাহলে তার সেই পাপের ভাগটা অন্য সময়ের থেকে আরো বেশি হয়। অতএব হে দেবী, এই সময় এই যে কাল, এই কাল আমাদের এখন মানে হোমাদি করা উচিত, আমাদের এখন যজ্ঞাদি করা উচিত। এই সময়ে মহাদেব নিজের পার্ষদগণকে নিয়ে তারা ইতস্তত মানে ভ্রমণ করছে। অতএব এই সময়ে সম্ভোগ করলে আমাদের মহাপাপ হবে, কিন্তু মাতা দিতি কামাসক্ত হয়ে ঋষির কোনো কথাই শুনতে রাজি হলেন। এমনকি ঋষির সেই বস্ত্র ধারণ করে তাকে নিরালায় টেনে নিয়ে চলে যাচ্ছে, এমন ভাব। ঋষি মানে অনিচ্ছা সত্ত্বেও তাকে সেই কর্ম করতে হলো। অসময়ে সম্ভোগ করার পর তিনি স্নানাদি করে ঋষি কশ্যপ অমনোযোগী হয়ে তিনি মন খারাপ করে এক স্থানে বসে আছে। এবারে দিতির কাম সন্তপ্ত হলে তিনি তখন বুঝতে পারলেন যে সত্যই আমি স্বামীর আদেশকে লঙ্ঘন করেছি, এ আমার উচিত হয়নি। তাই তিনি ঋষি কশ্যপের চরণ ধরতে যাচ্ছেন, স্পর্শ করতে যাচ্ছেন। সে সময় ঋষি বলছেন, তুমি দূরে থাকো, তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি এক অধর্ম করেছ, আমি তোমাকে অভিসম্পদ দিচ্ছি যে তোমার গর্ভে দুই মহান বালকের জন্ম হবে। তারা হবে কি এমনি মহান মানে শক্তিশালীতে, কিন্তু তারা হবে সাধু ব্রাহ্মণ এবং বিষ্ণুর দেশ। তখন এই কথা শ্রবণ করে দিতি সে রোদন করছে আর বলছে যে হে প্রভু, হে স্বামীন, আপনি আমাকে এই প্রকার বলবেন না। বলছেন, দেখো আমার অভিশাপ ব্যর্থ যাওয়ার নয়, তোমার গর্ভে দুই অসুরের জন্ম হবে, তুমি অসময়ে জোরপূর্বক আমার সঙ্গে এই গরহিত কর্ম করেছ, তোমার গর্ভে দুই অসুরেরই জন্ম হবে। এবারে দিতি হাত জোর করে বলছেন যে হে স্বামী, আপনি আমাকে এই আশীর্বাদ দিন যে আমার দুই পুত্র অসুর হোক, কিন্তু তারা যেন মানে ঋষি শাপাগ্রস্ত না হয়, তারা যেন কোনো সাধু বা কোনো ব্রাহ্মণ দ্বারা অভিসম্পাদিত না হয়, তাহলে তাদের মানে অধোগতি হবে। দিতির নম্র ব্যবহারে সন্তুষ্ট হয়ে ঋষি কশ্যপ বললেন, ঠিক আছে, তুমি যখন বিনয় প্রদর্শন করাচ্ছ, তোমার যখন স্বাভাবিক জ্ঞান হয়েছে, তাহলে আমি তোমাকে মানে আরেকটি আশীর্বাদ দিচ্ছি যে তোমার পুত্রদ্বয়কে ভগবান স্বহস্তে বধ করবে। বলছেন, প্রভু, হে স্বামী, আমি ভীষণভাবে খুশি হয়েছি আপনার এই কথা শ্রবণ করে। আমার ভীষণ ভয় হচ্ছিল যে আমার এই দুষ্ট পুত্রদ্বয় তারা যদি ঋষিদের সাপের কোপে পড়ে তাহলে তাদের অনেক ক্ষতি হবে। ভগবান যদি অভিসম্পদ দেন, ভগবান তো কাউকে অভিসম্পদ দেনই না, কিন্তু ভগবান কাউকে যদি মারেন তাহলে তাদের ভগবানের সারূপ্য বা সাজুর্য মুক্তি আদি প্রাপ্ত হয়ে থাকেন। কিন্তু কোনো সাধু কাউকে যদি অভিসম্পদ প্রদান করেন তাহলে তার কয়েক কুল পর্যন্ত নরকে পতিত হয়, আমি সেই ভয় থেকে তো বাঁচলাম। এবারে যখন আরো নম্র ব্যবহার দেখালেন এই দেবী দিতি, তখন তিনি খুশি হয়ে বলছেন যে হে দেবী, আমি তোমার ব্যবহারে একটু ক্রুদ্ধ হলেও এখন আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি। যাও, তোমার হিরণ্যকশিপু নামক যে পুত্র হবে তাকে লক্ষ্য করে তার বংশে এক পরম ভক্তের জন্ম হবে, তিনি ভাগবত শ্রেষ্ঠ প্রহ্লাদ রূপে পরিগণিত হবেন। বল প্রহ্লাদজি মহারাজ কি জয়। ঋষি কশ্যপ বললেন, সেই ভক্ত প্রবার প্রহ্লাদ ওই হিরণ্যকশিপুর বংশে জন্ম নেবে। তাতে সমস্ত অসুরকুলের বিশেষ মঙ্গল হবে। আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তোমাকে এই এক অমোক এক অতি সুন্দর আশীর্বাদ দিলাম। এবারে দিতি মানে খানিক্ষণের জন্য খুব সন্তুষ্ট হলেন। তার গর্ব তেজে স্বর্গ মর্ত পাতালের সমস্ত লোকজন এবং স্বর্গের দেবতাগণ পর্যন্ত দিতির গর্ব তেজে একবারে তারা যেন একবারে জ্বলে পুড়ে একবারে ছারখার হয়ে আসে। তার গর্ভজ্যোতিতে গর্ভতেজে সেই গর্ভতে সহ্য করতে না পেরে সমস্ত দেবতাগণ ব্রহ্মাজির কাছে গেলেন। আর পরীক্ষিত মহারাজকে সুকুমুনি বলছেন, হে পরীক্ষিত, এই যে দিতির গর্ভে দিতি যে সম্ভোগ করলো অসময়ে, তা এখানে সেই যে বৈকুণ্ঠে থেকে পতিত হলো জয় এবং বিজয়, তারাই এসে এখানে আদি দৈত্য হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে ওই গর্ভ মধ্যে প্রবিষ্ট হল। তা দিতি সেই যে গর্ভ তা কতদিন, একদিন দুদিন নয়, শত বৎসর পর্যন্ত সেই গর্ভকে ধারণ করে রেখেছিলেন, এক শত বৎসর পর্যন্ত। এটাও ঋষির আশীর্বাদ ছিল যে তুমি মানে বহুদিন পর্যন্ত তোমার এই গর্ভকে তুমি ধারণ করতে পারবে, ধরে রাখতে পারবে। এবারে সেই আদি দৈত্য হিরণ্যাক্ষ এই মানে আর হিরণ্যকশিপু যখন তাদের গর্ভে এসে থাকলো, তখন কি হলো, দিতির গর্ভতে যে চতুর্দিকে একেবারে অবস্থা খারাপ। দেবতাগণ তারা ব্রহ্মাজির কাছে গিয়ে বলছেন, ত্রাহিমাং ত্রাহিমাং, রক্ষা করুন প্রভু। কেন কি হলো পুত্রগণ? বলছেন যে সেই যে দিতি তার গর্ভের তেজে তো আমরা একেবারে আধমরা হয়ে গেছি। বলছেন সে কি? বলছেন হ্যাঁ, সেই দিতির গর্ভের তেজ আমরা সহ্য করতে পারছি না, এর কারণ কি? ব্রহ্মাজি বললেন যে এই আমার থেকে উৎপন্ন ঋষি চতুষ্টয় যে সনক সনন্দন সনক কুমার আদি, তারা একবার বৈকুণ্ঠে গিয়েছিল, জয় বিজয় তাদের দ্বারা অভিসম্পদ প্রাপ্ত হয়ে তারা অসুরজনী প্রাপ্ত হয়ে তারা ওই দিতির গর্ভ মধ্যে প্রবিষ্ট হয়েছে, তারই তেজে তোমাদের এই প্রকার জ্বালা যন্ত্রণা বোধ হচ্ছে। বলছেন প্রভু সে কি? সেই মানে দৈত্যদ্বয় তারা এখনো ভূমিষ্ঠ হয়নি, তার গর্ভের তেজেই, দিতির গর্ভের তেজেই তো আমরা একেবারে মরি মরি অবস্থা, আর তাদের যদি জন্ম হয় তাহলে তো আমাদের হয়েছে কাজ, প্রভু আপনি কিছু করুন। ব্রহ্মাজিকে বলছেন, ব্রহ্মাজি ধ্যানস্থ হয়ে বলছেন যে হে দেবতাগণ, এ নিয়ে তোমাদের মাথা ব্যথার কারণ নেই। বলছেন কেন? আমাদের মাথা তো এখন থেকেই ব্যথা করছে, আর আপনি বলছেন মাথা ব্যথার কারণ নেই। বলছেন যে এই দুই পুত্রদ্বয়কে ভগবান শ্রীহরি ব্যতিরেকে আর কেউ মারতেই পারবে না, অতএব ভগবান শ্রীহরি তাদের দুজনকে মৃত্যু প্রদান করবেন, অতএব যাও তোমরা নিশ্চিন্ত হয়ে। বলছেন যে তাহলে ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রীহরি যদি তাদের বিনষ্ট করবেন, তাহলে আমাদের তো আর কোনো চিন্তার কারণ নেই। দেবতাগণ পুনঃ দণ্ডবাদ প্রণাম করে স্বর্গের দিকে চলে গেলেন। এবারে এক শত বৎসর পরে এই দিতি যখন গর্ব প্রসব করলেন, তা দুই বালকের জন্ম হল, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এই দুই বালক একটু বড় হয়েই স্বর্গ আদি সব দখল করে ফেলল, স্বর্গ মর্ত পাতাল তাদের হয়ে গেল, এবং সমস্ত দেবতাগণ তো স্বর্গ আদি ছেড়ে তারা যে কোথায় কোথায় অন্তরীক্ষে বিচরণ করতেন, তাদের কোনো মানে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুরই আর ঠিক নেই, সব পালিয়ে গেলেন। এবারে আদি দৈত্য হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে বলছে, ভাই আমি কিছুদিন দেখে আসি, কোথাও আমার সমতুল্য কোনো বীর আদি আছে কিনা। এবারে এই যে স্বর্গ দখল করতে যাবেন সে তো এখন যাচ্ছেন, এবারে স্বর্গে গিয়ে যখন স্বর্গে প্রথমে গেলেন, স্বর্গের দেবতাগণ তো স্বর্গাদি ছেড়ে, ইন্দ্র আদি স্বর্গাদি ছেড়ে তারা তো পালিয়ে গেল, সর্বতাদের দখলে চলে এসেছিল। এবং সমস্ত দেবতাগণ তার আশেপাশে যেতে চায় না, বলছেন এই দস্যু বড় ভয়ঙ্কর, আমাদের ধরেই পিষে মেরে ফেলবে। এবার এই আদিদৈত্য হিরণ্যাক্ষ সে কি করলো, সে আবার চলে এলো এই মর্তে। মর্তে এসে সে শুনেছে এই সমুদ্রের অধিপতি বা জলের অধিপতি হচ্ছে এই বরুণ দেবতা, তাই সে সমুদ্র মধ্যে প্রবিষ্ট হয়ে সে বরুণ লোকে পৌঁছে গেল। বরুণ লোকে পৌঁছে গিয়ে বরুণ দেবতা থেকে গিয়ে বলছে যে হে বরুণ দেবতা, আমি শুনেছি তুমি নাকি বড় বীর, তা আমার সঙ্গে যুদ্ধ করো। তা সেই বরুণ দেবতা তিনি বলছেন যে আরে আমি এখন বুড়ো হয়ে গেছি, ভয়ে বলছেন আমি তোমার সঙ্গে কি করে যুদ্ধ করবো। ও হো, আমি শুনেছিলাম যে বরুণ দেবতা সে নাকি শক্তিশালী, আর আমার কাছে যুদ্ধ করার আগেই তুমি বুড়ো হয়ে গেলে আর হার মেনে ফেললে, আর বরুণ দেবতা জানে যে এই হিরণ্যাক্ষের সঙ্গে আমি পারব না, প্রথমেই হার মানা ভালো, কি দরকার প্রথমেই দুই চার ঘা খাওয়ার। এবারে বরুণ দেবতা তিনি বল আশীর্বাদ দিলেন তাকে, বললেন ঠিক আছে তোমার যখন এত যুদ্ধ করার ইচ্ছা তাহলে যথাসময়ে তুমি কাউকে না কাউকে পাবেই তোমার সমকক্ষ, তোমার থেকে বরঞ্চ আরো অত্যাধিক হবে। তা দেবতাদের আশীর্বাদ কিন্তু বৃথা যায় না। তা বলছেন ও তাহলে তো আর আমি এই বরুণ লোকে এসে কি করি, বরঞ্চ উপরের দিকে যাই। এবারে উপরে এসে সেই আদি দৈত্য হিরণ্যাক্ষ সে কি করছে, বিশাল শরীর তার, সে সমুদ্রের উপরে এসে, মানে সমুদ্রের আগে তো তলায় চলে গেছে, এবার সমুদ্রের উপরে এসে তার তো বিশাল বাহু, আকাশ জোড়া বাহু, সেই বাহুতে জল বাঁধিয়ে সে কি করছে, ওই বাহুর জল ওই শহর অঞ্চলের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে কেমন বড় দুর্মদ চিন্তা করছে, তাতে কি হচ্ছে সমস্ত নগর গ্রাম একেবারে তার বাহুতে জলে হাত দিয়ে যখন জল ঠেলে দিচ্ছে, সমস্ত নগরে জল ঢুকিয়ে দিচ্ছে, সমস্ত বড় বড় প্রাসাদ তা পড়ে যাচ্ছে। এইভাবে অত্যাচার করা আরম্ভ করলো চতুর্দিকে, তাতেও তার শান্তি হলো না, সে দিগ্বিজয় করতে বেরিয়েছে, কিন্তু অত বড় দুষ্টের সঙ্গে কে যুদ্ধ করবে। দেখবেন যারা দুষ্ট প্রবৃত্তির হয় না, তা কোনো অসাধু তার সামনে যদি পড়ে তাহলে কিন্তু সে তার সঙ্গে অযথা কারণে মাথা মারতে চায় না, বকবক করতে চায় না, তার সঙ্গে তর্ক বিতর্কও করতে চায় না, সাধুদের এটা স্বভাব। এবারে যত্রতত্র যে যেখানে যেখানে গিয়েছে সকলেই সেই আদি দৈত্য হিরণ্যাক্ষের কাছে হাত জোড় করে বলে আমি তো তুচ্ছ প্রাণী, আমি কি করে আপনার সঙ্গে যুদ্ধ করব, দুষ্টকে সবাই ভয় পায়। দুষ্টদের এক হচ্ছে যারা দুষ্ট প্রবৃত্তির হয় এদের নিজেদের মান সম্মান থাকে না, অতএব মান সম্মানটা কি জিনিস এ কিন্তু বোঝে না, এ কি করে অপরের মান সম্মানের হানি করার চেষ্টা করে। এবার যারা সম্মানিত ব্যক্তি তারা তাকে কিছু বলতে চায় না, তা হিরণ্যাক্ষ ঠিক তদ্বদ অবস্থা হল। হিরণ্যাক্ষ এবারে কি করলো, আকাশে ওড়া আরম্ভ করলো। এবারে দেবর্ষি নারদ সে কি করেছে, মানে ওই বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ করতে করতে যেমন চলেন চলেছে, এবারে নারায়ণকে দেখে বলছেন ও সাধু। নারদজি চিন্তা করছেন এই দুষ্ট আমার সম্মুখে কেন, দেবর্ষি নারদকে আবার বলছেন ও সাধু এই শুধু এই করতাল বাজিয়ে নারায়ণ নারায়ণ করো না যুদ্ধ টুদ্ধ করতে পারো। দেবর্ষি নারদ বলছেন নারায়ণ নারায়ণ, আরে আমি হলাম সাধু, ঠিক করে দুটো খেতেও পাই না, আর আমি কি করে যুদ্ধ করব, আমি ভাই যুদ্ধ টুদ্ধ করতে পারি না। ও তুমি তাহলে ওই নারায়ণ নারায়ণ করে করতাল বাজিয়ে আর বীণা বাজিয়ে ঘুরে বেড়াও, এটা কোনো কাজ হলো নাকি, কিছু তো পারো। তা বলছেন হ্যাঁ একটা কাজ কিন্তু আমি খুব ভালো পারি। দেবর্ষি নারদ বলছেন, বলছেন কি কাজ ভালো পারো বলো তো, বলছেন আমি যুদ্ধ করতে পারি না কিন্তু আমি কিন্তু যুদ্ধ বাধাতে পারি। বলছেন আচ্ছা তুমি যুদ্ধ বাধাতে পারো, আচ্ছা আমি কার সঙ্গে যুদ্ধ করতে পারবো তাই বলো? বলছেন ও তো আমার নখদর্পণে। এবারে ওই যে ব্রহ্মাজির থেকে উৎপন্ন হয়েছেন মনু এবং শতরূপা, তারা ব্রহ্মাজিকে বলছেন কি, ঠিক সে সময়ের ঘটনা, ব্রহ্মাজিকে বলছেন যে হে পিত, আমরা তো সংসার বৃদ্ধি করব আপনার আজ্ঞানুক্রমে, কিন্তু সে সংসার বিস্তারটা আমরা করব কোথায়? এই আদি দৈত্য এমন অত্যাচারী ছিল, সে সময় ওই পৃথিবী দেবীকে পাতালে লুকিয়ে রেখে এসেছিল, আর এদিকে এই সমস্ত উৎপাত করে বেড়াচ্ছে। এবারে ব্রহ্মাজিকে যখন এই কথা বললেন, ব্রহ্মাজি চিন্তাযুক্ত হয়ে বলছেন, তাই তো, পৃথিবীকে আমি উপরে রেখেছিলাম, আবার কে নিয়ে গেল? এই আদি দৈত্য হিরণ্যাক্ষ ওই পৃথিবীকে অপহরণ করে পাতালে লুকিয়ে রেখে এসেছে। তাহলে কেমন ধরনের মহাবীর হলে এই কার্য হতে পারে তার দ্বারা? তিনি চিন্তা করছেন এখন কি হবে কি হবে। এর মধ্যে ব্রহ্মাজির হাঁচি যখন হয়েছে, তার নাক থেকে এই অঙ্গুষ্ঠ পরিমিত এক বরাহ উৎপন্ন হলেন। ইনি হলেন বরাহ ভগবান। বল বরাহ ভগবান কি জয়। এবারে বরাহ ভগবান তিনি ব্রহ্মাজি দেখলেন, ব্রহ্মাজির অবস্থা দেখে বরাহ ভগবান চিন্তা করলেন যে ব্রহ্মাজি পৃথিবীকে উদ্ধার করতে সহজে পারবে না, তাই ভগবান বরাহ রূপে এলেন। এখানে ন্যায়শাস্ত্রে কি বলছেন, যেমন তর্ক সংগ্রহ আদি গ্রন্থ আছে যাকে ন্যায়শাস্ত্রের অন্তর্গত বলা হয়েছে, তা ন্যায়শাস্ত্রে বলছেন যে প্রভু এত এত শরীর থাকতে শুকরের মূর্তি কেন ধারণ করলেন, শুকরের অবতার কেন গ্রহণ করলেন? তা বলছেন এই পৃথিবী হচ্ছে গন্ধবতী, এই পৃথিবীতে এক সুগন্ধি আছে, কিন্তু অপূর্ব সুগন্ধি আছে, তাই ন্যায়শাস্ত্রে ন্যায়ের পরিভাষাতে বলা হয়েছে গন্ধবতী পৃথিবী। এবারে শুকরের মধ্যে ক্ষমতা আছে কি যে সে গন্ধ শুকতে পারে, গন্ধ শুকতে পারে তার প্রমাণ কি? দেখবেন বিলে যখন ওই বরাহ বিচরণ করে, তো ওই মাটির নিচে কোথায় শালুক আছে, সেই শালুকের ওরা কিন্তু আন্দাজে খোঁড়ে না, গন্ধটা শুকেই ওই জায়গাটা খুঁড়ে সেখান থেকে শালুক বের করে খেয়ে নেয়, শ্যাপলার গোড়াকে শালুক বলা হয়েছে। তাহলে এই গন্ধ আঘ্রাণ নেওয়ার শক্তি বরাহের মধ্যে সর্বাধিক রূপে বিদ্যমান, তাই তিনি ন্যায়শাস্ত্রের পরিভাষাতে গন্ধবতী পৃথিবী, আর আঘ্রাণে পারদর্শিতা আছে এই বরাহের মধ্যে শুকরের মধ্যে, তাই প্রভু ওই পৃথিবী দেবীর গন্ধকে অন্বেষণ করে যাতে অনায়াসে খুঁজে বের করতে পারেন, তাই প্রভু বরাহের রূপ ধারণ করলেন। এবারে সেই বরাহ ভগবান কি করেছেন, সেই যে ব্রহ্মাজির নাসার মধ্যে থেকে উৎপন্ন হয়েছেন অঙ্গুষ্ঠ পরিমিত, আর তিনি দেখতে দেখতে বিশাল বপু তৈরি করে ফেলেছেন, সেই যে বরাহ সে আকাশ জুড়ে শরীর করে ফেলেছে। আর তিনি কি করলেন, তার যে পুচ্ছদেশ মানে লেজটা উঁচু করলেন। এবারে উঁচু করে তিনি কি করলেন, এমনভাবে সেই সমুদ্রের মধ্যে ঝম্প প্রদান করলেন যে প্রভু তিনি যে সমুদ্র মধ্যে ঝম্প প্রদান করলেন, তার যে অম্বুকণা মানে জলের যে কণা, তা একেবারে ব্রহ্মলোক পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। তাহলে সমস্ত লোককে পবিত্র করে ফেলেছিলেন প্রভুর সেই অঙ্গের জলের ছিটার কারণ। এবারে তিনি চলেছেন ওই পাতালে পৃথিবী দেবীকে উদ্ধার করার জন্য। এবারে পৃথিবী দেবীকে কিভাবে উদ্ধার করছেন, তিনি নিজের দশনোপরি মানে বরাহদেবের দাঁত থাকে উঁচু হয়ে, সেই দশনোপরি পৃথিবী দেবীকে তিনি ধারণা করেছেন, তুলে নিয়েছেন, নিয়ে তিনি উপরের দিকে আসছে। আর অপর দিকে কি হচ্ছে, দেবর্ষি নারদ বলছেন হে হিরণ্যাক্ষ, আমি যুদ্ধ বিগ্রহ করতে পারি না, আমি হলাম সাধু শুধু মানুষ, আমি ওই সমস্ত যুদ্ধ বিগ্রহ করতে পারি না। তা তোমাকে যদি যুদ্ধ করতেই হয়, তুমি যদি এতই ইচ্ছুক হও, তাহলে তুমি গিয়ে দেখো তুমি যে পৃথিবী দেবীকে পাতালে লুকিয়ে রেখে এসেছিলে, সেই পৃথিবী দেবীকে দেখবে এক অদ্ভুত বিচিত্র জীব তাকে উদ্ধার করে উপরে নিয়ে আস, তার সঙ্গে তুমি যুদ্ধ করতে পারো কি না পারো দেখো, চিন্তা করো। বেঁকে বেঁকে কথাটা বললেন দেবর্ষি নারদ, তিনি যে সহজ সরল ব্যক্তি তা না, সব কথা ওই কৃষ্ণের মতোই বেঁকিয়ে বলেন। এবারে বললেন, ওহো যাক, তুমি যুদ্ধ করতে পারো আর না পারো আমাকে সন্ধানটা তো বলে দিলে, এবার যাও যাও তুমি যাও। এবারে নারায়ণ নারায়ণ করতে করতে তিনি তো চললেন। এবারে ওই বরাহ সেও নারদের কথা শুনে, জানে নারদ মিথ্যা কথা বলেন না, তিনি ওই সমুদ্র জলের মধ্যে প্রবিষ্ট হয়ে গিয়ে দেখছেন কি ওই বরাহদেব, ভগবান বরাহদেব তিনি ওই ধরিত্রী দেবীকে উদ্ধার করে উপরের দিকে আসছে। সেটা তো আবার মানে একটি সমতলের মধ্যে রাখতে হয়েছে, তা নাহলে পৃথিবী দেবী আবার দাঁতের থেকে আবার গড়িয়ে আবার নিচে না যায়। তা তিনি আসছেন উদ্ধার করে ধরিত্রী দেবীকে নিয়ে। আর এই যে আদি দৈত্য, সে কি করেছে, প্রথমে গিয়ে ভগবানের চতুর্দিকে ঘুরছে। বলে নারদ বলল যে এক বিচিত্র জন্তুর সঙ্গে দেখা হবে, সত্যই তো, এবার দেখি দুই হাত মানে দুই পা উপরের দিকে করে নিয়ে বেশ ভালোই উঠছে, দেখতে ভালো লাগছে। এখন মনে করুন শুকর, সে যদি জলের থেকে সাঁতরে উপরের দিকে ওঠে তাহলে দেখতে ভালো লাগে, দুই হাত এমন করা উঠছে। আদিদৈত্য হিরণ্যাক্ষ প্রভুর সেই লীলা দেখে প্রথমে চার পাঁচবার ঘুরল, ঘুরে এবারে উপহাস করা আরম্ভ করলো। বলছেন, এ তো দেবর্ষি নারদ ঠিকই বলেছিল, এক বিচিত্র জন্তু, আমি তো জানি যে শুকর স্থলচর প্রাণী, ডাঙায় থাকে, এবার দেখি জলেও চরে, এ তো উভচর প্রাণী, উপহাস করছে, প্রভুকে উপহাস করছে। আদিদৈত্য হিরণ্যাক্ষ এইভাবে যখন উপহাস করছে, প্রভু তো কিছু বলছেই না, প্রভু তিনি চিন্তা করছেন একে এখন বলতে দাও, আমার কাজটা তো আগে আমি করি। এবারে প্রভু ধীরে ধীরে সেই পাতাল থেকে উপরে আসতে সময়ও লাগবে, স্বাভাবিক রূপে আসছেন, প্রভু তো আর মানে নিজের ভগবতত্ব এখানে প্রদর্শন এখনো করাননি, তিনি ধীরে ধীরে স্বাভাবিকভাবে যখন উঠছেন, আর সেই সঙ্গে এই আদিদৈত্য হিরণ্যাক্ষ বিশাল গদাটা স্কন্ধে রেখে বিভিন্ন অসভ্য ভাষায় প্রভুকে তাচ্ছিল্য করছে এবং উপহাস করে চলেছে। প্রভু কিছু বলছেন না, প্রভু বলেন যা বলছিস বলে নে, আমি আগে পৃথিবী দেবীকে আগে উদ্ধার করার জন্য যখন অবতার গ্রহণ করেছি তারপরে তোর মজাটা দেখো। এবারে প্রভু কি করলেন, তিনি ধীরে 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 উপরের দিকে উঠে আসলেন, এসে আগে পৃথিবী দেবীকে স্থাপনা করলেন। তাই এখানে টিকাকারগণ বলছেন সেই বরাহদেবের পেছনে মানে সেই আদিদৈত্য হিরণ্যাক্ষ যা ইচ্ছা তাই বলে চলেছে। টিকাকারগণ বলছেন হাতি যখন হেঁটে যায় কুকুরগুলো দেখবেন সব দলবদ্ধ হয়ে একেবারে ঘেউ ঘেউ করতে করতে তার পেছনে ছোটে, তাই হিরণ্যাক্ষ মুখে যা আসছে তাই বলে চলেছে প্রভু। প্রভু বলে দাঁড়া, আমিও উপহাস করতে জানি। প্রভু পৃথিবী দেবীকে স্থাপনা করার পরেই এবারে হিরণ্যাক্ষ কাছে এসেছে, কাছে এসে হিরণ্যাক্ষকে উপহাস করে বরাহদেব কি বলছেন, বলছেন হে গ্রাম্য সিংহান, সংস্কৃতের গালাগালি কিন্তু খুব ভালো, বলছেন হে গ্রাম্য সিংহান। এবারে ওই আদিদৈত্য হিরণ্যাক্ষ সে তো ফুলে গদগদ হলো, আমাকে সিংহ বলে, তাহলে তো হেরেই বসে আছে, আমার সঙ্গে আর কি যুদ্ধ করবে। নারদ বলল আমার সঙ্গে যুদ্ধ করবে, সে আমাকে বলছে সিংহ। আদিদৈত্য হিরণ্যাক্ষ একেবারে গদগদ হয়ে গেল, আমাকে সিংহ বলেছে, প্রশংসা খুব মানে ভালো জিনিস, কিন্তু কোনো দুর্বল ব্যক্তিকেও আপনি যদি প্রশংসা করে বলেন আরে তোমার বল পরাক্রম আর তোমার শরীরটা পাতলা হলে কি হবে, শরীরটা কিন্তু সলিড আছে, তোমার ভালো শক্তি আছে, কিন্তু তা ও দুর্বল হলেও নিজেকে মনে করে আমি কিন্তু বেশ তাহলে বলশালী আছি। তা ওই আদিদৈত্য হিরণ্যাক্ষের ঠিক তদ্বদ অবস্থা, সে তো ফুলে গদগদ হচ্ছে, আমাকে এই শুকর বলছে যে আমি সিংহ। এবারে বরাহদেব কি বলছেন, বলছেন আরে মূর্খ তোর তো শব্দবোধ নেই রে, বলছেন কেন শব্দবোধ নেই, বলছে আমি তোকে বললাম কি হে গ্রাম্য সিংহান, হে গ্রাম্য সিংহান মানে গ্রামের সিংহ, গ্রামের সিংহ মানে কুকুরকে গ্রামের সিংহ বলা হয় সংস্কৃতে, তার সে কথা না করে মানে বলছেন হে গ্রাম্য সিংহান, বলছেন এই কুকুর, এটা না বলে বলছেন হে গ্রাম্য সিংহান। এবার তো আদি দৈত্য হিরণ্যাক্ষ, সে তো একবারে রেগে একেবারে অস্থির, বলছেন ওরে শুকর তুমি আমাকে বলো কিনা আমি কুকুর। এবারে তো যুদ্ধ আরম্ভ হল। তা প্রভু অনেকক্ষণ জলে ডুবেছিলেন, তো এবারে হিরণ্যাক্ষ প্রভুকে গদা দিয়ে প্রহার করা আরম্ভ করেছেন। প্রভুর ভালোই লাগছে, প্রভুর তো যেমন শরীর সেবা করে দিলে যেমন ভালো লাগে, তার বরাহদেবের খুব ভালো লাগছে। তিনি আবার একটু ঘুরে ঘুরে দাঁড়াচ্ছেন যাতে সব জায়গায় ওই গদাটা লাগলে শরীরটা একটু গরম না হলে তো কিছু হবে না। তাই কি করলেন, তিনি গদা দিয়ে প্রহার করছেন আর তিনি সেগুলো গ্রহণ করছেন, শরীরে ভালো লাগছে, প্রভুর আরাম লাগছে। আর এই আদি দৈত্য হিরণ্যাক্ষ তো জয় বিজয়, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু জয় আর বিজয়, তাদের ইচ্ছা ছিল যে প্রভুর সঙ্গে যুদ্ধ করবে। তাই প্রভু দেখুন কেমন কৃপালু, কেমন দয়ালু, কেমন ভাবে তিনি ভক্তের ইচ্ছাকে পূর্ণ করেন। তাই আজ ভক্তের ইচ্ছা পরিপূরণ করতে যাচ্ছে। তাই হিরণ্যাক্ষ সেই প্রভুকে বারংবার প্রহার করছেন আর প্রভুর খুব ভালো লাগছে। এবারে প্রভুও কি করলেন, প্রভুও গদা দিয়ে তাকে মাঝে মধ্যে উত্তম মধ্যম দেওয়া আরম্ভ করলেন। এবারে উত্তম মধ্যম দেওয়া মানে প্রভুর গদা প্রহার হচ্ছে তো বড় সাংঘাতিক ব্যাপার। এবারে প্রভু যখন গদা ঘূর্ণন করে তাকে দিচ্ছেন, ও তখন মাথা ঘুরছে ওই হিরণ্যাক্ষের, বলে সর্বনাশ, আমি এতক্ষণ ধরে এই বরাহকে মানে প্রহার করছি, তার তো কিছু হচ্ছিলই না, সে তো ঘুরে ঘুরে আর ওই গদার প্রহারে প্রহারিত হচ্ছিল, ভালো লাগছিল, আর আমাকে যখন দিচ্ছে আমি তো ঘুরছি। এবারে দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়ে গেল, বরাহ দেবের মধ্যে আর ওই দৈত্য হিরণ্যাক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। প্রভুও রক্তাক্ত কলেবর আর হিরণ্যাক্ষও রক্তাক্ত কলেবর। এবারে সন্ধ্যাকাল সমাগত, দেবতারা তারা বরাহদেবকে বলছেন যে প্রভু এই সন্ধ্যার সময় অসুরদের পরাক্রম বড়ই বেড়ে যায়, অতএব প্রভু এখন এই সুন্দর সময় এখন আপনি তাকে বধ করুন। বরাহ ভগবান যিনি সাক্ষাৎ ভগবানের অংশ থেকে এসেছেন, তার মধ্যে শক্তি যে কি পরিমাণে শক্তি, দেবতাদের পর্যন্ত অবিশ্বাস, কি জানি এই বরাহদেব পারবেন তো। বরাহদেব আকাশের দিকে মুখ করে দেখছেন সমস্ত ঋষি গন্ধর্ব যক্ষ রক্ষ বেতাল কিন্নর সমস্ত লোক থেকে সকলেই এসে প্রভুর সেই অলৌকিক শরীর ধারণ করেছেন, তা দর্শন করছেন, তার যুদ্ধ দর্শন করছেন। কিন্তু দেবতাগণ মনে করছেন কি জানি প্রভু এই বরাহ শরীর নিয়ে কি করে এই আদি দৈত্যকে বধ করবে, যার ভয়ে আমরা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছি। তা প্রভু উপরের দিকে মুখটা করে চিন্তা করছেন, দেখো দেবতারা পর্যন্ত আমাকে বিশ্বাস করতে পারছে না যে আমি এই আদি দৈত্যকে বধ করতে পারবো কিনা। এবারে দেখতে দেখতে একে অপরের মধ্যে আবার তুমুল সংঘর্ষ আরম্ভ। একবার কি হলো, ভগবান নিজের গদাটা ইচ্ছাকৃতভাবেই ফেলে দিলেন যুদ্ধ করতে করতে। এবারে আদি দৈত্য হিরণ্যাক্ষ সে ভগবানকে বলছে কি যে হে বরাহ তুমি ওই পতিত অস্ত্র বীররা গ্রহণ করে না, তা তুমি যখন এই সুপার, তা তোমার আর কিসের মান আর কিসের সম্মান, তুমি ওটাকে গ্রহণ করো, ভগবানকে বলছে। এবারে বরাহদেব তিনি কি করলেন, ওই গদা আবার গ্রহণ করলেন, দিয়ে বলছেন এবার আমি তো সুকার হলাম আর তুই তো অসুর রূপে আছিস। এবারে প্রভু কি করলেন, এমন পেটানি আরম্ভ করলেন যে তার গদাও দিলেন একেবারে আকাশের দিকে, গদা দিয়ে গদা প্রহার করে ফেলে দিলেন তার গদাকে। তা সে তখন ভগবান তাকে বলছে যে হে হিরণ্যাক্ষ, আগে তো আমার গদা না হয় পতিত হয়েছিল, আমি শুকর, আমার মান সম্মান নেই, আমি তুলে নিয়েছি, এবারে তুমি তোলো। এবারে হিরণ্যাক্ষের মান সম্মানে লাগছে, বলে আমি কি করে গদা তুলি। প্রভু এই সুযোগে বেশ ভালো করে উত্তম মধ্যম দিয়ে দিচ্ছেন, মাথায় কানে পিঠে সব জায়গায় বলছেন তোলো, তা না হলে তুমি আমার সঙ্গে কিছু করতে পারবে না। এবারে হিরণ্যাক্ষ একবারে লজ্জিত হয়ে সেই পতিত গদা আবার তুললেন। এবারে প্রভুর সঙ্গে আবার যুদ্ধ আরম্ভ হলো। এবারে প্রভু অপেক্ষা করছেন সন্ধ্যাকাল হলেই তাকে বধ করবে। বরাহদেব তিনি যখন বারংবার প্রহার করছেন, এবারে কি করলেন, তিনি খানিকক্ষণের জন্য মানে একবারে চুপচাপ হয়ে গেলেন। এবারে হিরণ্যাক্ষ সেও প্রভুকে এবার গদা দিয়ে প্রহার করছে। কেন এত সময় দিচ্ছেন? ভগবান ভক্তের ইচ্ছাকে পূর্ণ করছেন, তা না হলে ভগবান ফু দিলেই তো তার মারা যাবে। এবারে ভগবান দেখলেন যে এই সময় তার মৃত্যুর কাল এসে উপস্থিত হয়েছে, এবারে কি করলেন, প্রভু এমন ভাবে করাঘাত করলেন, মানে এমন ভাবে এক থাপ্পড় দিলেন যে এক থাপ্পড়েই সেই একেবারে উবুড় হয়ে গিয়ে শুয়ে পড়ল। দেবতাগণ চিন্তা করল যে বোধহয় এই হিরণ্যাক্ষ মরেনি, অথচ হিরণ্যাক্ষ এক থাপ্পড়েই মারা গিয়েছে। ভগবান অবলীলাক্রমে হাতটা ঘুরিয়ে এমনভাবে মানে থাপ্পড় মারলেন যে সেই আদিদৈত্য হিরণ্যাক্ষ সে তার প্রাণটাই গতসু হয়েছে, তা উবুড় হয়ে পড়ে আছে। দেবতাগণ কি মনে করছে যে বোধহয় মরেনি, তাই দেবতাগণ যে স্তবগুলো করলেন কেমনভাবে, যে বরাহদেব যদি জীবিত থাকেন তাহলে, যদি বরাহদেবের স্তব স্তুতি করেন তাহলে তো ওই হিরণ্যাক্ষ তাদের ছেড়ে দেবে না, তাই এমনভাবে স্তব স্তুতি করলেন যে সেই স্তব বরাহদেবেতেও লাগবে, আবার সেই আদিদৈত্য হিরণ্যাক্ষেতেও গিয়ে লাগবে। স্তব স্তুতি এমনভাবে বুদ্ধি করে করলেন। এবারে প্রভু গিয়ে কি করলেন, তাকে এমনভাবে মানে পা দিয়ে পদস্পর্শ করলেন যে তার সে যখন স্বাভাবিক যখন চিত হয়ে পড়ল তখন সকলে দেখতে পাচ্ছে যে সেই আদিদৈত্য হিরণ্যাক্ষ মারা গিয়েছে। এবারে সমস্ত দেবতাগণ এবং আকাশস্থিত যারা যারা ছিলেন সকলে প্রভুর উপরে একবারে পুষ্প বর্ষণ করছেন, আর সেই মানে বরাহ ভগবানকে স্তব স্তুতি আরম্ভ করলেন। এবারে তিনি কি করলেন, সর্বসমক্ষে নিজ কার্য সিদ্ধি করে তিনি সেখান থেকে অন্তরিত হওয়ার জন্য মানে প্রস্তুতি নিয়েছেন। এবারে এই বরাহদেব তিনি যে স্থানটিতে উঠেছিলেন সেই স্থানটি হচ্ছে ব্রহ্মাবর্ত দেশ, যে ব্রহ্মাবর্ত দেশে এই মনু এবং শতরূপার রাজধানী ছিল। তারাও তো একচ্ছত্রপতি রাজা ছিলেন, স্বয়ম্ভুব মনু। তা তিনি সেখানে উঠে কি করেছিলেন, নিজের শরীরকে ঝেড়েছিলেন ওই ব্রহ্মাবর্ত দেশ। তার নিজের শরীরকে সেখানে ঝাড়ার জন্য যে জলের কণা চতুর্দিকে পতিত হয়েছিল সেখান থেকে এই কুশ ঘাসের সৃষ্টি হল, সেই অম্বু কণার থেকে। তা দেখবেন এখনো গ্রহণ আদিতে, যজ্ঞ আদিতে, বিবাহ আদিতে দেখবেন ওই যজ্ঞ, সেই যজ্ঞে, সেই বিবাহে, সেই শুভকর্মে, সেই গ্রহণের সময় সে যদি কুশ ঘাস না হয় তাহলে সেই সমস্ত শুভ কর্মাদি হয় না। তা প্রভু বরাহদেবের শরীরের অম্বু কণা থেকে, জলের কণা থেকে যে তিনি শরীরকে ঝেড়েছিলেন সেখান থেকে যেখানে যেখানে সেই জল পতিত হয়েছিল সেখান থেকেই এই অতি শুভ এই কুশ ঘাস উৎপন্ন হয়েছে, আর সেটি হল ব্রহ্মাবর্ত দেশ। এবারে প্রভু নিজ কার্য সিদ্ধি করে দেবতাদের সেই যে সন্ত্রাসিত ভাব ছিল, ভয় ভয় ভাব ছিল, তার থেকে তাদের মুক্তি দিয়ে তিনি কি করলেন, তিনি তৎক্ষণাৎ সর্বসমক্ষে অদর্শন হয়ে গেলেন। বল বরাহ ভগবান কি জয়। এবারে ব্রহ্মাজি বলছেন এই পৃথিবীকে প্রভু পুনরুদ্ধার করে এই স্থাপনা করে গেছেন, অতএব হে মনু, হে শতরূপা, তোমরা এই অতি সুন্দর যে পৃথিবী, এই পৃথিবীতে তোমরা রাজত্ব করো এবং তোমরা সুন্দরভাবে সন্তান সন্ততি বৃদ্ধি করো, তোমরা প্রজা সৃষ্টি করো। কি বলছেন, প্রিয়ব্রত উত্থান পাদৌ তিস্র কন্যাস্য ভারত আকুতির দেবহূতিশ্চ প্রসূতিরীতি সত্তম। এই মনু এবং শতরূপা থেকে সর্বমোট পাঁচটি পুত্র সন্তান উৎপন্ন হয়, দুজন পুত্র আর তিনজন কন্যা। দুজন পুত্র হচ্ছে প্রিয়ব্রত মহাভাগবত উত্তানপাদ আরেকজন, আর তিন কন্যা আকুতি দেবতি আর প্রসূতি। তাদের চরিত্র অতি উত্তম। হে পরীক্ষিত, আমি সেই সমস্ত চরিত্র তোমাকে নিত্য শ্রবণ করাব, এবং যা শ্রবণ করলে জীবের বা মনের সমস্ত পাপ তাপ মোহ দূরীভূত হয়, তাদের সেই সমস্ত বংশ আমি তোমাকে নিত্য বর্ণন করে শ্রবণ করাব। তাও অধ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিচ্ছি। আগামী দিন আমরা আজকের পাঠটা কিন্তু এই এক মাসের মধ্যে যে পাঠ হবে তার মধ্যে আজকের পাঠটা হচ্ছে সব থেকে কঠিন, এই সৃষ্টি তত্ত্ব, যা আমরা সংক্ষেপ আকারে যতটুকু না শুনলে নয় ততটুকু শ্রবণ করেছি। আর এই সৃষ্টি তত্ত্ব এ খুব মাথা ব্যথার জিনিস, এ যদি মানে বিশেষভাবে বলা যায় তাহলে দেখা যাবে দুই তিনজন বসে আছেন আর সকলে চলে গেছেন, বলে আজ তো মাথা ব্যথা করছে ভালো লাগছে না। তাই যতটুকু ভালো লাগা প্রয়োজন না বললে নয় ততটুকুই আমরা শ্রবণ করেছি। এই সৃষ্টি তত্ত্ব এ বিশাল বড় এবং সত্য সত্যই মানে মাথা ব্যথারই জিনিস, মানে বিশেষ আমরা তো সকলে মানে বিশেষ বিশেষ রূপে না বুঝতে পারলেই তখন সেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তাই আমরা সংক্ষেপ আকারে শ্রবণ করলাম, এবং এরপরের থেকে মানে আগামী দিন থেকে যে সমস্ত পাঠ আমরা আলোচনা করব সেগুলো একেবারে মধুর থেকে মধুর এবং আকর্ষণীয়, সকলের বোধগম্য হবে এবং খুবই সুন্দর সুন্দর প্রসঙ্গ যা মহিমান্বিত। যেমন আমরা আগামী দিন কপিল ও দেবতীর প্রসঙ্গ শ্রবণ করব এবং ধ্রুব চরিত্র পর্যন্ত আমরা শ্রবণ করব। আজ আমরা কয়েকটি অধ্যায় বেশি এগিয়ে গিয়েছি, কারণ অন্যান্যগুলোতে আমরা আরো সুন্দরভাবে বেশ টিকা টিপ্পনী সহকারে আমরা শ্রবণ করব। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম, আবার আগামী দিন মহাপ্রভুর কৃপায় আমরা ঠিক একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায় চারটের সময় আমরা এই পাঠ আরম্ভ করব। এখানেই বিরতি দেওয়া হলো অধ্যকার দিনে। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ বিহারী ভগবান কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাঠ কি জয় শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাসজি মহারাজ কি জয় শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয় মহন্ত শ্রী রাম গোপাল দাসজি মহারাজ কি জয় সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয় আজকের আনন্দ কি জয় 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 শ্রী রাধে নিতাই গৌর হরি বল।